বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 25 জুন, 11 আষাঢ় এবং ফার্সি 4 থির। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনের আনসারুল্লাহকে একটি পক্ষ বলে মার্কিন স্বীকৃতির বিষয়ে প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেও বিচার বহির্ভূত হত্যা ও গুম অব্যাহত থাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষোভ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে, রাশিয়ার হুঁশিয়ারি। আমেরিকার পরবর্তী সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার নিশ্চয়তা নেই মার্কিন কর্মকর্তা। বাংলাদেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, 108 জনের মৃত্যু। এবং মুকুল রায়কে পিএসসি সদস্য করার চেষ্টাকে মমতার রাজনৈতিক ছলনা বলল বিজেপি। জম্মু কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনেই আজ সকালে দেশে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। কোভ ইরান বারাকাত নামের ওই ভ্যাকসিন ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে অতি সম্প্রতি এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে। ভ্যাকসিন গ্রহণের পর সর্বোচ্চ নেতা বলেন, প্রথমত আমি বিদেশি কোনো ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই টিকা নিতে পীড়াপিড়ির পরও তিনি ইরানি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছেন বলে জানান। নিজ দেশে ভ্যাকসিন তৈরি ইরানের জাতীয় গর্ব বলে তিনি উল্লেখ করেন। ইরানের এই গর্বকে যথাযোগ্য সম্মান জানানো সকল ইরানের উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। ইরানি ভ্যাকসিন কোভ ইরান বারাকা তৈরির ক্ষেত্রে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে সম্মানিত করেছেন এবং যারা এই ভ্যাকসিন উৎপাদনে কাজ করে যাচ্ছেন তাদেরকে ইরানের সর্বোচ্চ নেতা আন্তরিক ধন্যবাদ জানান। কোভ ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের 6টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিল। আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ওয়াশিংটন এই নিশ্চয়তা দেবে না যে
পরবর্তী মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে আবারও বের হয়ে যাবে না। গতকাল প্রেস ব্রিফিংয়ের সময় মার্কিন কর্মকর্তা আরও বলেন, এ ধরনের নিশ্চয়তা বলতে কোনো কিছু নেই, আমি মনে করি বিষয়টি ইরান জানে, আমরাও জানি। মার্কিন এই কর্মকর্তা বলেন, তাদের জন্য নিশ্চয়তা নেই, আমাদের জন্য নিশ্চয়তা নেই। সমঝোতার এক পক্ষ এটি লঙ্ঘন করলে অন্য পক্ষ তা লঙ্ঘন করতে পারে। মার্কিন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, সবচেয়ে বড় নিশ্চয়তা হচ্ছে পরমাণু সমঝোতায় ফেরা এবং তা বিশ্বস্ততার সাথে বাস্তবায়ন করা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। সমঝোতায় ফেরার বিষয় নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে, কিন্তু এ পর্যন্ত আমেরিকা এই নিশ্চয়তা দেয়নি যে আমেরিকার ভবিষ্যৎ সরকার এই সমঝোতা থেকে আবারও বেরিয়ে যাবে না। এ নিয়ে গতকালই রাশিয়া বলেছে, মার্কিন সরকার যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বের হয়ে যায় তাহলে ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। রাশিয়া বলেছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা বলেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি একথা বলেন। গতকাল উলিয়ানভ এক টুইটার পোস্টে বলেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমেরিকা আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না, তার কী নিশ্চয়তা আছে। আমার মতে অতীত অভিজ্ঞতার বিষয়টি হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। যদি আমেরিকা অতীত ভুলের পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা হবে আগের চেয়ে আরও কঠোর। এই বিষয়টি কেউই চান না। 2018 সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যায়নি, বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন। এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণ সাগরে আবারও যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ একথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হল যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উস্কানি সৃষ্টি করা হয়েছে। গতকাল কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায়। দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ ইসলামী প্রজাতন্ত্রে ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে ওই পোস্ট দেন। মাদুরো বলেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমাদের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলার জন্য সহযোগিতা এগিয়ে নিতে হবে। এর আগে শনিবার প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সৈয়দ ইব্রাহিম রাইসিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান। সেদিন টুইটার পোস্টে মাদুরো বলেছেন, আমি ইরানের জনগণ ও প্রেসিডেন্ট নির্বাচিত রাইসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা শান্তি ও আমাদের মধ্যকার সহযোগিতা এবং ভ্রাতৃত্ব জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা অব্যাহত রাখব। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশের সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। আজ সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাউদ্দিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রায়ুথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন। 1932 সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, 89 বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি, যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে, ১০৮ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে এক লাফে শতকের ঘরে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন আরও ১০৮ জন। দেশে করোনায় মৃত্যুর রেকর্ডে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ মৃত্যুর হিসেব নিয়ে দেশে এযাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৯৭৬। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭,৬৫৩ জনের। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫,৮৬৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.২২%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৭৮,৮০৪। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় ৮১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন আরও ৬,৫৮ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। গত ২৪ ঘন্টায় খুলনা ও রাজশাহী বিভাগে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বাড়ছে হাসপাতালেও। একদিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, বাকিদের উপসর্গ ছিল। জুন মাসের ২৫ দিনে রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মোট ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা গেছেন ১৩৮ জন। হাসপাতালটির ৩৫৭ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৩ জন রোগী। এছাড়া খুলনার করোনা হাসপাতালে ৬ জন, সাতক্ষীরায় ৮ জন এবং কুষ্টিয়ায় ৭ জনের মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি আবারও বিশ্ব সংবাদে। মিয়ানমারের সামরিক কুর পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত ২৩০,০০০ মানুষ উদ্বাস্তু হয়েছে, জাতিসংঘ গতকাল এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এই তথ্য দিল। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সু চির সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও অং সান সু চির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে। গত নভেম্বর মাসে মিয়ানমারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের পশ্চিমবঙ্গে বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বা পিএসির সদস্য করার চেষ্টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছলনা বলে মন্তব্য করেছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির সদস্য করার চেষ্টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছলনা বলে মন্তব্য করেছে বিজেপি। আজ শুক্রবার রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এ সংক্রান্ত মন্তব্য করেন।
শাসক দলের কাছে রাজনৈতিক নৈতিকতা বলে আর কিছু অবশিষ্ট নেই এবং রাজনৈতিক নৈতিকতা আজকে মৃত। এইভাবে ছলনা করতে হবে, রাজনৈতিক ছলনার আশ্রয় নিতে হবে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাকে,
বলছিলেন বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। মুকুল রায় খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। তাকে পিএসি কমিটির সদস্য করানোর বিতর্ক সৃষ্টি হলে মুকুল রায়কে বিজেপি পার্টির মেম্বার বলে উল্লেখ করে এতে অসুবিধার কি আছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন। মমতা বলেন, মনোনয়নপত্র যে কেউ জমা দিতে পারেন, যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন মুকুল রায় তিনি তো বিজেপি পার্টির মেম্বার, এতে সমস্যার কি আছে? তাকে তো বিনয় তামাংদের দলও সমর্থন করেছে, গোটা ভোটা বিষয়টা বিধানসভার স্পিকারের উপর নির্ভর করছে। আর যদি ভোটাভুটি হয় তাহলে আমরা ভোটে জিতব। মানুষের ভোটে জিতে এসেছি, যাকে প্রয়োজন তাকে জেতাবো বলেও মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন। এ প্রসঙ্গে আজ শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে মুকুল রায়কে দলে যুক্ত করেছেন, এখন তিনি তাকে বিজেপির লোক বলছেন, কোনো আইন মানা হচ্ছে না। পরম্পরাগতভাবে বিজেপি থেকে মনোনীত ব্যক্তিকে সদস্য করা উচিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে কাউকে নিতে চাচ্ছেন না।
এদিকে জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে 14টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় 3.5 ঘণ্টা ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সম্পর্কে মার্কিন সরকারের একজন প্রতিনিধির স্বীকারোক্তিমূলক বক্তব্য নিয়ে পরস্পর বিরোধী ব্যাখ্যা এসেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি তাঁর দেশের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর প্রতি মার্কিন স্বীকৃতির জবাবে বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর বৈধতা দেশটির শক্তি ও প্রতিরোধ থেকে উদ্ভূত। আনসারুল্লাহ ইয়েমেনের আলী আবদুল্লাহ সালের সরকারের সঙ্গে 6 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। সালের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থান শুরু হলে ওই যুদ্ধ শেষ হয়। আনসারুল্লাহর প্রতি যে ব্যাপক গণ সমর্থন রয়েছে তা একটি সরকারের সশস্ত্র বাহিনীর মোকাবেলায় ব্যাপক গণপ্রতিরোধ থেকেই স্পষ্ট। 2011 সালের গণ অভ্যুত্থানেও আনসারুল্লাহ ইয়েমেনের জনগণের পক্ষ নেয়। এই গণ অভ্যুত্থানকে বিপদগামী ও ব্যর্থ করার জন্য যখন মার্কিন ও আরব সেবাদার সরকারগুলো ষড়যন্ত্র শুরু করে, তখনও আনসারুল্লাহ মনসুর হাদির স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধে নেতৃত্ব দেওয়া শুরু করে। আনসারুল্লাহ সে বছরের সেপ্টেম্বর মাসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। মনসুর হাদি সরকারও এই চুক্তিতে স্বাক্ষর করায় তা ছিল আনসারুল্লাহর বৈধতার প্রতি স্বীকৃতি। আনসারুল্লাহর বৈধতার মূল বিরোধী শক্তিগুলো হল সৌদি আরব ও মার্কিন সরকার। মার্কিন মদত নিয়ে সৌদি সরকার 2015 সালের 26 মার্চ তাদের কিরণক পদত্যাগী ও পলাতক মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। ইয়েমেনের যুদ্ধে ক্লান্ত ও বিপর্যস্ত সৌদি জোট এখন ইয়েমেনের জাতীয় ঐক্য সরকারের সঙ্গে আলোচনায় বসে যুদ্ধ শেষ করতে চায়। এই সরকারের প্রধান শরিক আনসারুল্লাহর সঙ্গেও আলোচনা করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে রিয়াদ, যা আনসারুল্লাহর বৈধতারই স্বীকৃতি। আনসারুল্লাহর জন্য এইসব স্বীকৃতি একটি রাজনৈতিক সাফল্য হলেও সৌদি মার্কিন জোটকে যুদ্ধ বন্ধ করতে হলে ইয়েমেনের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর এই ন্যায়সঙ্গত দাবি জানিয়েছেন ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান। উল্লেখ্য, ইয়েমেন বিষয়ে মার্কিন বিশেষ দূত টিম লিন্ডার কিং গত রাতে বলেছেন, ওয়াশিংটন হুথি আনসারুল্লাহ আন্দোলনকে ইয়েমেনের একটি বৈধ পক্ষ বলে মনে করে। গতকাল এমন বক্তব্য রাখা সত্ত্বেও তাঁর ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে দেশের সুশীল ও রাজনৈতিক মহল। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও থেমে নেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আজ শুক্রবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসেও বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাজশাহীর গোদাগাড়িতে শামীম নামের 21 বছরের এক যুবক। পুলিশ ধরে নিয়েছে চুরি এবং স্থানীয় চতুর্থ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে শামীম জড়িত ছিল। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বিচার বহির্ভূত হত্যা, গুম, গ্রেপ্তার এবং নির্যাতন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সামাজিক মাধ্যমে দেয়া এক সাম্প্রতিক বক্তব্যে দেশের নাগরিকদের তাদের অধিকার নিয়ে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন।
গত 12 বছরে এই সরকার আমলে 3,000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 600 মানুষ গুমের শিকার হয়েছে। আমরা কেন সবাই মিলে সমস্বরে বলছি না এই 3,000 মানুষকে কেন হত্যা করা হয়েছে তার আমরা বিচার চাই? এই 601 জন মানুষ কোথায় তারা? এর দায়িত্ব সরকারের খুঁজে বের করাটা। যেমন এই মোদী বিরোধী আন্দোলনে আপনার যেভাবে হেফাজতের নেতা কর্মীদের উপরে দমনপীড়ন চালানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 17 জন মানুষকে আপনার হত্যা করলো, তাদেরকে যে হত্যা করা হয়েছে, এদেশের সুশীল সমাজ সেই বিষয়ে কোনো সরব প্রতিক্রিয়া দিয়েছে? যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আপনার এই সরকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা হয়রানি দিয়ে দমন করে হামলা করে একের পর এক এবং যাকে ইচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে, জেলে দিচ্ছে। এই দুর্বৃত্তায়ন থেকে, এই অপরাজনীতি থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায় আছে, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র ফিরে আনা।
এদিকে আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী জনগণের ওপরে এখন ফেসিবাদী জুলুম চালাচ্ছে। এক্ষেত্রে গুম এবং বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসক শ্রেণীর প্রধান অস্ত্র। দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিশ্বব্যাপী ভয়াবহ করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে বিএনপি নেতাকর্মী সহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের হিড়িক থেমে থাকছে না, বরং সরকারের জুলুমের গতি আগের মতোই চলমান রয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেছেন, যেহেতু জনগণের নিকট সরকারের কোনো জবাবদিহিতা নেই, তাই গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে, রাশিয়ার হুঁশিয়ারি। আমেরিকার পরবর্তী সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার নিশ্চয়তা নেই, মার্কিন কর্মকর্তা। বাংলাদেশে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, 108 জনের মৃত্যু এবং নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠক, জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।